الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله فقال تعالى تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان وقال النبي صلى الله عليه وسلم انصر أخاك ظالما أو مظلوما وقال أيضا ارحموا من في الأرض يرحمكم من في السماء أو كما قال عليه الصلاة والسلام بزرگان محترم আমার প্রিয় মুহিব্বিন আল্লাহর আস্তে যারা আমাদেরকে মহব্বত করে তাদেরকে দেখা হয়েছে। এতদিন দেখা হয়তো জামিয়া রহমানিয়ার বিভিন্ন কাজের জন্য, জামিয়া রহমানিয়ার জামিয়াতুল আবরারের রিপোর্ট দেওয়া হতো। আপনারা বুঝতে পারতেছেন এখন সেটা সম্প্রসারিত হয়ে দেশের প্রান্ত পর্যন্ত চলে গেছে। এখন আর মোহাম্মদপুরে বসে থাকেন নেই, এটা একদম বর্ডার পর্যন্ত চলে গেছে। জামিয়া রহমানিয়ার ফিকির চিন্তাধারা এটা দুনিয়া ব্যাপী। তাহলে আপনাদেরকে ভবিষ্যতে আরো বড় পরিসরে দেখা হবে, এখন তো কেবল শুরু। আপনাদের দোয়া নেওয়ার জন্য দেখা হয়েছে, সামনে আরো লম্বা কারগুজারি শোনানো হবে। কতগুলো মাদ্রাসা আমরা কায়েম করলাম, কতগুলো মসজিদ কায়েম করলাম, আল্লাহর কত বান্দা যারা বেঈমান হয়ে গেছিল ওরা নাম দিছে ইসাই মুসলমান, খ্রিস্টানদেরকে খ্রিস্টান বানাই দিছে, তাদেরকে শিখাই দিছে যে তোমরা বলবা না আমরা খ্রিস্টান হয়েছি, বলবা না, তোমরা বলবা আমরা ইসাই মুসলমান। ইসাই শব্দের অর্থ খ্রিস্টান, একই লোক খ্রিস্টান মুসলমান কিভাবে সম্ভব? সে খ্রিস্টান ও মুসলমান, তাই তোমাদের নাম পাল্টাইতে হবে না। তোরা মসজিদে পয়লা কাতারে থাকবা পাগড়ি বেঁধে, শুধু রবিবারে আমাদের চার্চে আসে প্রার্থনা হবে, ওইখানে শরীর হইবা। সপ্তাহে একদিন এক ঘন্টা আমাদের টাইম দিবা, আর সব তোমাদের গুলো করবা। আমাদের পক্ষ থেকে সব রকম সুযোগ সুবিধা তোমাদেরকে দেওয়া হবে। এলো ইসাই মুসলমান, কাফের মুসলমান, আর কাদিয়ানি শিখাইতে দেয়, তোমরা কিন্তু কাদিয়ানি কইবা না, তোমরা কইবা আহমাদি মুসলমান। আপনাদের মুসলমানদের মধ্যে হানাফি সাফি আছে না, ওই রকম একটা গ্রুপ আমরা, হানাফি সাফির মতো আমরা একটা গ্রুপ, আমরা হলো আহমাদি মুসলমান, কাদিয়ানি মুসলমান। কাদিয়ানি মানেই তো কাফের, কাফের মুসলমান কিভাবে হয়? একটা লোক একই টাইমে কাফের আর একই টাইমে সে মুসলমান, তা সম্ভব? এই ধোকাবাজি তাদেরকে শেখানো হয়েছে। এই ব্যাপারে আপনাদের সাথে এখন থেকে বৈঠক হবে, দু মাস ছয় মাস পরে পরে বৈঠক হবে, রহমানায়নেও বৈঠক হবে। আমরা পুরো বাংলাদেশে কি করতেছি এটা নিয়েও বৈঠক হবে, জরুরি। ইসলামকে রক্ষা করতে গেলে এটা জরুরি, দেশকে রক্ষা করতে গেলে এটা জরুরি। এই ফিকির না করলে ইসলাম রক্ষা পাবে না, দেশ রক্ষা পাবে না। গ্রামের এক মাথায় আগুন লাগছে, আপনি আর এক মাথায়, আপনি যদি বলেন ওই মাথায় আগুন লাগছে, আমার কি, আমার আমার মাথায় তো লাগে নাই। এটা ভুল চিন্তাধারা। ওই আগুন বাড়তে বাড়তে পুরো গ্রাম জ্বালাই দিবে, আপনার ঘরও জ্বালাই দিবে। কাজে এই ইসাই মুসলমান আর আহমাদি মুসলমান পঞ্চগড়ে হয়েছে, আমার কি, এটা কালকে আপনার ঘরে হবে, আপনার ছেলে পেলে হবে। এটা ইসাই মুসলমান, এই জন্য এই ফিকির করা জরুরি, ফরজ। কোরআন হাদিসের বিভিন্ন দলিল আমাদের সামনে আছে, যে দলিল গুলো আমাদেরকে বাধ্য করছে এখানে যাইতে। তা না হলে আমাদের অনেক পরেশানি আছে। আমাদের মসজিদের একতলা এখনো বাকি, মসজিদের ফাউন্ডেশন একতলা কিন্তু এখনো হয়নি, শুক্রবারে জায়গা হয় না, মসজিদের আপনাদের জায়গা হয় না, ওখানে একতলা বাড়াইতে হবে। মাদ্রাসা করা হয়েছে দশতলা, যদিও প্রায় ফিনিশিং কাজ শেষের দিকে, হয়তো কুরবানি পর্যন্ত আল্লাহ চায় তো ফিনিশিং কাজ শেষ হবে, কিন্তু এইখানে আমাদের লোন আছে 2 কোটির বেশি, 20-30 কোটি খরচ হয়েছে। এটা আপনাদের দান, কিন্তু কাজকে ধরে রাখার জন্য, রানিং করার জন্য আমাদের ফাঁকে ফাঁকে লোন নিতে হয়েছে, আর না কাজ থেমে যায়, মিস্ত্রি চলে যায়, সামান নষ্ট হয়ে যায়, লোন নিতে হয়েছে, সেটা 2 কোটির উপরে। মসজিদ বাড়াইতে হবে, মাদ্রাসার 2 কোটি টাকা লোন শোধ করতে হবে, অনেক প্রেশার। এইসব প্রেশারে মাথায় নিয়েও আমরা বাধ্য হয়েছি এই উত্তরবঙ্গ নিয়ে ফিকির করতে। আল্লাহ বাধ্য করছেন, কোরআন হাদিস আমাদেরকে বাধ্য করছে, দেখুনই হস্তক্ষেপ করো, হাত দাও, তা নাহলে এদেশে ইসলামও থাকবে না, এদেশে স্বাধীনতা থাকবে না, কিচ্ছু থাকবে না, ইসলামও থাকবে না, স্বাধীনতাও থাকবে না। এগুলো ফিকির করার জন্য দ্বিতীয় কেউ নেই। ওলামা একরাম ছাড়া এই জিনিসগুলো ফিকির করার জন্য বাংলাদেশের মধ্যে দ্বিতীয় কেউ নেই। তো আল্লাহ তাআলা এই জামিয়া রহমানিয়াকে একটা ব্যতিক্রম ধর্মী মাদ্রাসা বানাইছে। অন্য সব মাদ্রাসা নিজেদেরকে নিয়ে ফিকির করে, নিজেদেরকে নিয়ে ফিকির করে, জামিয়া রহমানিয়া, জামিয়াতুল আবরার আর রহমানিয়া শুধু নিজেদেরকে নিয়ে ফিকির করে না। এখানে 17-18 ছাত্র পড়ানো হয়, মহল্লার লোকজনের জন্য দেখেন কত রকম তালিম দেওয়া হয়। আপনাদের মতো বয়স্ক লোকদেরকে ফজরের পরে তালিম দেওয়া হয়, ওই মহল্লার মহিলাদেরকে আসরের আগ দিয়ে তালিম দেওয়া হয়, ওই মহল্লার বাচ্চাদেরকে, স্কুলের ছেলেপেলেদেরকে আসরের পরে তালিম দেওয়া হয়। মহল্লার লোকদেরকে তিন গ্রুপ করে তিন টাইমে তালিম দেওয়া হয়। তো ছাত্রদের জন্য তালিম, মহল্লাবাসীর জন্য তালিম, এখন শুরু হয়েছে দেশবাসীর জন্য তালিম। এমনি আগে তো দেশবাসীর জন্য করা হইতেছিল, কারণ আমাদের যে কিতাবপত্র, আমাদের যে মাসিক রাবেতা, আমার যে ওয়েবসাইট ইসলামী জিন্দগি দর্শে মনসুর, এই দর্শে মনসুর তো কোন একটা পরিবারের জন্য না, এই দর্শে মনসুর আমার যে ওয়েবসাইট এটা তো পুরা দুনিয়ার জন্য। আমেরিকার লোকেরা এখানে বসে বয়ান শুনতেছে, কানাডার লোকেরা বয়ান শুনতেছে, লন্ডনের লোকেরা বয়ান শুনতেছে, তারাও এখান তো ফোনে আমার সাথে যোগাযোগ করতেছে। তো পুরা দেশের জন্য আমরা আগেও করতেছিলাম, কিন্তু এখন যেটা শুরু হয়েছে এটা খুব জরুরি। কোরআন হাদিসকে বিকৃত করে আমাদের ভাইদেরকে সামান্য সুবিধা দিয়ে বেইমান করা হয়েছে। কোরআন হাদিস দিয়ে, কিন্তু কোরআন হাদিস দিয়ে করা হয়েছে, বাইরে গেছো না, একটা উদাহরণ দিলে বুঝবেন। তাদেরকে বলা হইতেছে যে 10 পারায় তোমাদের নবী সম্পর্কে বলা হয়েছে যে আপনি যদি আপনার উম্মতের জন্য 70 বার মাফ চান, আমি আল্লাহ মাফ করব না। এই আয়াত পড়ে শোনাইতেছে, 10 পারায় নাকি এরকম আয়াত আছে, 70 বার যদি আপনি মাফ চান। তিনি সমস্ত নবীদের সর্দার, তিনি 70 বার মাফ চাইলে আল্লাহ মাফ করবে না। তো খ্রিস্টানরা বলতেছে আমাদের নবী তো আল্লাহ ছেলে, আল্লাহ কি ছেলে হয়, বিবি হয়, তারা বলতে আল্লাহ ছেলে, উনি মাফ চাওয়ার সাথে সাথে মাফ, ওনাকে আল্লাহ ছেলে মানবেন, আপনি পাপ পবিত্র হয়ে গেলেন। সব মিথ্যা কথাই বলুন। খ্রিস্টান ধর্ম 12টা বাজাইছে এক ইহুদি সন্তান, এর নাম সেন্ট পল, একে তো ইহুদি, সে বাহ্যিক ভাবে খ্রিস্টান হয়ে এক বছর জঙ্গলে থাকে, এসে বলল যে ঈসা আলাইহিসসালাম আমার সাথে 12 বার দেখা করছে, অরিজিনাল ইঞ্জিল আমাকে দিয়ে গেছে, অরিজিনাল ইঞ্জিনিয়ার ইঞ্জিলের তালিম এই এই কয়ে ওই ধর্মটা একদম 12টা বাজায় দিছে। ওই বাইবেলের মধ্যে ঈসা আলাইহিসসালামের যে ইঞ্জিল, ওই ইঞ্জিলের কিছুই নেই, কিছুই নেই, সব তো এর লেখা। ওকে সংক্ষেপে বললে পৌল, আপনারা বাংলা পড়তে পারেন, বাংলা পড়ে দেখেন জায়গায় জায়গায় লেখা আছে পৌল বলেন, পৌল বলেন, পৌলকে, পৌলকে ঈসা আলাইহিসসালামের শিষ্য, সে ঈসা আলাইহিসসালামকে দেখছে, তার জন্ম তো বহু পরে। তো পৌল বলেন, পৌল বলেন, এটা আল্লাহর কালাম কিভাবে হয়, তো পৌলের লেখা। এটাকে তারা সারা দুনিয়ায় প্রচার করতেছে, উদ্দেশ্য দেশ দখল, পুরা দুনিয়ায় রাজত্ব, কিন্তু ঢাল বানাইছে ধর্ম। খ্রিস্টানরা তাই পুরো দুনিয়া রাজত্ব করতে, কিন্তু পলিসি হলো দুনিয়া রাজত্ব এমনি করা যাবে না, আগে এদেরকে আমাদের ধর্মে ঢুকাইতে হবে, ঢুকায় আদমশুমারিতে এদেরকে বেশি দেখাইতে হবে, তারপরে ওদেরকে দিয়ে আন্দোলন করাইতে হবে, করে জাতিসংঘকে দিয়ে বলা হবে এদেরকে স্বাধীনতা দিয়ে দাও। এটা ধারণা না, এটা বাস্তব ঘটে গেছে। ইন্দোনেশিয়ার একটা প্রদেশ পূর্ব তিমুর, মুসলমানদের দেশ, এই পূর্ব তিমুর এখন খ্রিস্টানদের দেশ, ওই গরিবদেরকে কিছু কিছু টাকা দিয়ে খ্রিস্টান মানে ফেলছে, ওদেরকে দিয়ে দাবি করায় স্বাধীন করে ফেলছে। দক্ষিণ সুদান মুসলমানদের দেশ, ওই কিছু কিছু টাকা দিয়ে তাদের ইমান খরিদ করে নিয়েছে, নিয়ে সেটা একটা ভিন্ন দেশ হয়ে গেছে। তাহলে আমি যে কথাগুলো বললাম এগুলো কি অবাস্তব? তা বাস্তবে ঘটে গেছে। আর কয়েকদিন পরে যদি এই খ্রিস্টানরা উত্তরবঙ্গকে তাদের দেশ ঘোষণা করে, পার্বত্য চট্টগ্রামকে তাদের দেশ ঘোষণা করে, আশ্চর্য হওয়ার কিছুই থাকবে না। আমাদের কি থাকবে? ইসলামও থাকবে না, দেশও থাকবে না। অথচ এটা দেখার কোন লোক নেই। এই দেশকে টিকাইতে হলে, ইসলামকে টিকাইতে হলে কওমি মাদ্রাসার কোন বিকল্প নেই। এই জন্য পরিস্থিতি আমাদেরকে বাধ্য করছে। আমাদের এত সমস্যা থাকার পরও পরিস্থিতি আমাদেরকে বাধ্য করছে এই উত্তরবঙ্গে যাইতে, সেখানে মসজিদ মাদ্রাসা করতে বাধ্য করছে। তা না হলে ভবিষ্যৎ অন্ধকার হয়ে আসছে, তখন আর কিছু করার থাকবে না। ইংরেজরা যেরকম প্রথম উত্তরবঙ্গে উত্তর বাংলা এলাকা নিল, আস্তে আস্তে এক এক প্রদেশ নিল, নিতে নিতে দিল্লি নিয়ে নিল, দিল্লি নিয়ে নিল, ঠিক ওই পরিকল্পনা নিয়ে এরা আগাইতেছে। আমাদের দেশের লোক বেখবর, কোন খবর। অথচ আমি যে আয়াত পড়ছি, আয়াতে বলা হয়েছে হে মুসলমান, তোমরা বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ। কেন কেন? তোমরা তো ইমানদার হইবা, তুমিনু না বিল্লাহ, তোমরা তো ইমান আমল করবেই, সেই সাথে তোমরা পুরা দুনিয়ার জন্য ফিকির করবা। উখরিজাত লিন্নাস, তোমাদেরকে পুরা বিশ্বের মানুষের জন্য পাঠানো হয়েছে। উখরিজাত মানে পাঠানো, এই পাঠানো শব্দটা একমাত্র কোরআনে নবীদের জন্য ব্যবহার করা হয়েছে, কোন উম্মতের জন্য ব্যবহার করা হয়নি। পাঠানো শব্দটা কোন উম্মতের জন্য ব্যবহার করা হয় নাই, নবীদের জন্য ব্যবহার করেছে। ইন্না আরসাল্লা নূহান ইলা কওমি, সব জায়গায় দেখেন আরসাল্লা মানে পাঠানো, উখরিজাত মানে পাঠানো, এগুলো নবীর সামনে বলা হয়েছে। আমাদের নবী যেহেতু শেষ নবী, আগের কোন কোন নবী 950 বছর হায়াত পাইছে, আমাদের নবী সময় পাইছেন 23 বছর। আগে সব নবী ছিল গোত্র ভিত্তিক, আমাদের নবী বিশ্বের জন্য, কোন গোত্রের জন্য। ঈসা আলাইহিস সালাম তো পরিষ্কার বলছে, ওয়াইযু ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানী ইসরাঈল ইন্নি রাসূলুল্লাহ ইলাইকুম, হে বনী ইসরাঈল, হ্যাঁ ঈসাকের সন্তান, আমি ঈসা তোমাদের কাছে প্রেরিত হয়েছি। আল্লাহ কোরআনে এক জায়গায় বলছেন যে ঈসা এবং তার মা তারা তো টয়লেটে যেত না, এটা বলে দেন, তারা তো খানা খাইত, খানা যে খাবে তাকে কোথায় দিতে হবে? টয়লেটে দিতে হবে। আল্লাহ শব্দ হলো খানা খায়, কানা ইয়াকুলান তুআম, ওটা একটু শুনতে খারাপ টয়লেটটা, আল্লাহ ওটা বলেন নাই। আল্লাহ একটু কয়েছেন খানা খায়, পাখিটা বুঝেল তাহলে লোটা নিয়ে টয়লেটে যাইত। তো যে টয়লেটে যায় সে কি খোদা হইতে পারে? খোদার বেটা হইতে পারে? দশম পারার একটা আয়াত দিয়ে লোকদেরকে খ্রিস্টান বানাইছে। তোমাদের নবী মুসলমান থাকে কোনো লাভ নেই, উনি 70 বার মাফ চাইলেও আল্লাহ মাফ করবে না। তো পাবলিক দেখতেছে, ওরা তো বোঝে না আসলে আয়াতে কি আছে, ওরা তো বোঝে না, বোঝানোর লোকও নেই। ওখানে যে আয়াত আছে সে আয়াতে এক ব্যক্তির কথা বলা হয়েছে, উম্মতের কথা বলা হয়নি। উম্মতের জন্য 70 বার মাফ চাইলে আল্লাহ মাফ করবে না এটা বলা হয় নাই। সেখানে মুনাফিকদের যে হেড ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, মুনাফিকদের সর্দার, নবীজি হিজরত করে মদিনা না গেলে একে সর্দার বানানোর সিদ্ধান্ত হয়ে গেছিল, কিন্তু মদিনা নবীজি হিজরত করে যাওয়ার কারণে আর হইতে পারে নাই। কিন্তু বুদ্ধি এত রাখত এর ব্যাপারে ফয়সালা হয়ে গেছিল, এই মদিনার সর্দার রসুল্লাহ যাওয়ার কারণে সব বেসতে গেল, সারা জীবন ইসলামের ক্ষতি করে গেছে। তার ব্যাপারে সোরা মুনাফিকুন নাযিল হয়েছে, তার শয়তানি আল্লাহ খুলে দিচ্ছে। দশ পারায় সোরা তওবা নাযিল হয়েছে, তাতে ষড়যন্ত্র একটা একটা করে আল্লাহ ফাঁস করে দিচ্ছে। সে যখন মরে গেল তখন এই একটা নাযিল হয়েছিল, এই মুনাফিক সর্দারের জন্য যদি আপনি 70 বার মাফ চান আমি আল্লাহ একে মাফ করব না। নবী তো তার ছেলে কিন্তু পাক্কা মমিন, মুনাফিক সর্দারের ছেলে কি পাক্কা মমিন? বাপ পাক্কা কাফের, ছেলে পাক্কা মমিন। ছেলের খাতিরে নবীজি নিজের মুখের লোয়াব লালা, তার মৃত্যুর পরে মুনাফিক সর্দারের মৃত্যুর পরে তার মুখে দিচ্ছেন, নবীজি নিজের জুব্বা তারে পরাইছেন ছেলের খাতিরে। তাদের সে এক সময় নবীজির চাষাকে জুব্বা দিছিল, নবীজির চাষা মোটা তাজা ছিল, কারো জামা তার গায়ে লাগতে দিল না, শীতের দিন ছিল, উনি যুদ্ধে বন্দী হয়ে আসছিল, এই মুনাফিকের জামাটা তার গায়ে রাখছিল। কারণ হাশরের ময়দানে সে যখন বলবে ইয়া রাসূলুল্লাহ আমরা চাচাকে আমি জামা দিছিলাম, আজকে আমাকে একটু সাহায্য করেন। আখেরাতে তো কোনো কাফেরকে নবীজি সাহায্য করতে পারবেন না, আল্লাহও করবেন না, কোরআনে বলে দিছে। তখন কি করবে? যাতে সে চাইতে না পারে এই জন্য দুনিয়াতে নিজের জামা তাকে দিয়ে দিছে, দিয়ে দাফন করা হয়েছে। তো তার ব্যাপারে আল্লাহ নাযিল করছে আপনি 70 বার এর জন্য মাফ চাইলে আমি একে মাফ করব না। দেখেন কোন আয়াত কোথায় নিয়ে লাগাইছে, মোনাফেক সর্দারের আয়াত, এটা নিয়ে লাগাইছে উম্মতের উপরে, উম্মতের জন্য 70 বার মাফ চাইলেও মাফ হবে। এই আয়াত নাজিল হওয়ার পরে নবীজি বললেন এই আয়াতের যদি এই অর্থ হতো তো 70 বার মাফ চাইলে আল্লাহ মাফ করবে না, কিন্তু 71 বার মাফ চাইলে আল্লাহ করবেন, এই অর্থ যদি হইত তাহলে আমি এর জন্য 71 বার করতাম। কারণ সে মুনাফিক সর্দার, সে দোজখে যাবে, আমার লাভটা কি? মুসলমান হোক কাফের হোক সব তো আমার উম্মত, মুসলমান কাফের সব আমার উম্মত, এ বেসতে গেলে আমার লাভ, দোজখে গেলে আমার কি লাভ? যদি 71 বার মাফ চাইলে আল্লাহ যদি মাফ করত আমি এর জন্য 71 বার মাফ চাইতাম। কিন্তু এই আয়াতের উদ্দেশ্য 70 দ্বারা 70 বোঝানো হয়নি, 70 দ্বারা বোঝানো হয়েছে যত লক্ষ্যবার করেন লক্ষ্য এর মাফ হবে না, 70 করে লক্ষ লক্ষ বোঝানো। আয়াতটা না জানলে কোন ব্যাপারে ওরা পাবলিকে বুঝাইতেছে কি? পাবলিক মনে করছে তাহলে ইসলাম ধর্মে থেকে লাভ কি? আমার তো নবীর কথা তো আল্লাহ মানবে না, ঈশা নবীর কথা মানবে, তাহলে ঈশা নবী ধর্মে যাই? আবার বোঝানো হচ্ছে ঈশা নবী একদিক করতে ওনাকে শুলি মৃত্যু করে মারা হয়েছে, এদের কথা তো কোনো ঠিক নেই। আর একদিক করতে উনি কে আপনারা আবার আসবেন, তখন তোমরা কি করবা? আর উনি আসবে কি জন্য? উনি আসবে কি ইঞ্জিল প্রচার করতে? উনি আসবে তো মুসলমান হিসেবে, নবীদের উম্মত হিসেবে আসবে, নবী হিসেবে আসবেন না। নবীদের হাদিস থেকে উনি তালিম করবেন, নবীদের তরিকায় দেশ চালাবেন, তিনি দাজ্জালকে কতল করতে আসবেন। নবীদের পরিষ্কার বলে গেছেন আমার নবুয়তের জামানায় ঈসা আলাইহিস সালামও যদি আসে, মুসা আলাইহিস সালামও যদি আসে, তাদের মুক্তির কোন রাস্তা নেই, আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে ফলো করা যায়। কিসের আল্লাহর বেটা? সব ফাঁকা এসব ধোকাবাজি করে আর অল্প কিছু টাকা টুকি দিয়ে একটা ঘর বানাই দিয়ে, একটা গাভি কিনে দিয়ে, একটা সেলাই মেশিন দিয়ে এইভাবে বেইমান বানাই দিচ্ছে। সেবাটা মূলত মুসলমানদের কাজ ছিল, একটা হল রুহানি সেবা, কালেমা শিক্ষা দেওয়া, দিন শিক্ষা দেওয়া, রুহানি সেবা। আটলো শারীরিক সেবা, বাসস্থান করে দেওয়া, কিছু চাউল গম দেওয়া, রক্তবান হয়ে গেছে, ক্ষতি হয়ে গেছে, ওদের পাশে দাঁড়ায় কিছু চাউল টাউল দেওয়া, শারীরিক সেবা। এই দুই রকম সেবা কোরআন হাদিসে দেখা যায় মুসলমানদের বৈশিষ্ট্য, তো মুসলমানরা করবে। কিন্তু মুসলমানরা এটা না করার কারণে, না বোঝার কারণে, বা ওলামারা না বলার কারণে, মূল দোষটা তো আমাদের, তাতে আমাদের সিফাত, এটা আমরা জনগণকে বুঝাইতে ব্যর্থ হয়েছি। তো মুসলমানদের কাজ জাকাত কি জন্য রাখা হয়েছে? টাকা পয়সা কি জন্য আল্লাহ দিছে? কি ব্যাংকে জমা রাখার জন্য? ব্যাংকে জমা রাখা জায়েজ নেই, কারণের তরিকা, ব্যাংকে জমা রাখা কারণের তরিকা, এটা না জায়েজ। এই জন্য আপনাকে দেয় নেই যে বান্দা আমার কাছে তো জায়গা নেই, তোমার কাছ দিলাম তুমি ব্যাংকে সংরক্ষণ করো, আমার তো জায়গা শর্ট, এই জন্য আপনাকে দেয়নি। আপনাকে দিছে তুমি মুক্ত হাসতে সেবা করো, দুস্থ মানবতা সেবা করো। এই জিয়ানাতুল মুসলিমিন মানে সংগঠন শুনলেন এর অর্থ কি? অর্থ দুস্থ মানবতার সেবা, দুস্থ মানবতার সেবা। এই অবহেলিত এলাকার যে মুসলমান অমুসলমান যারাই আছে, আমরা তাদের রুহানি সেবাও দিব ইনশাআল্লাহ, তাদের দুনিয়াবী সেবাও দিব, কোন সেবা এর মধ্যে আছে এই সেবা দিব ইনশাআল্লাহ। এই কাজটা ছিল মুসলমানদের দাওয়াতের কাজ, দাওয়াত দাও, আল্লাহ মাল দিছে ব্যাংকে জমা রেখো না, খরচ করো, তুমি খরচ করো দরিয়ার মতো, আল্লাহ তোমাকে দরিয়ার মতো দিবে, তুমি স্রোতের মতো খরচ করো, আল্লাহ তোমাকে স্রোতের মতো দিবে, তুমি টিপে টিপে খরচ করবা, আল্লাহ তোমাকে টিপে টিপে দিবে, তুমি যেরকম করবা আল্লাহ তোমার সাথে সেরকম। ব্যাংকে জমা রাখা যায় নেই, খরচ করেন, আপনি খরচ করতে থাকেন আল্লাহ আপনাকে দিতে থাকবে, যত খরচ করবেন তার থেকে বেশি আল্লাহ আপনাকে দিবে। এই কথাটা আমরা বুঝাইতে পারিনি, বুঝাইতে পারিনি। আমি করাচি এক মাদ্রাসায় বয়ান করতেছিলাম, সেখানে কথাটা বলছিলাম যে আজকে মুসলমানরা কারণ হয়ে গেছে, জমা রাখে, জমা রাখা তো ইসলামে নেই। আপনি আপনার ছেলের খোদা না, তার বাড়ি গাড়ি আপনাকে করে দিয়ে দিতে হবে,
যে বাপের বেশি টাকা রেখে দেয়, ছেলের জন্য সবকিছু করে দিয়ে দেয়, ওই ছেলে নষ্ট হয়ে যায়, মদ খায়, উল্টা পাল্টা কাজ করে, করে 30 বছরে ধ্বংস হয়ে যাবে। সে মেহনত করে তার রুজিকের ফিকির সে করবে। আপনি খেয়ে দেয় যদি কিছু বাসে পাবে, না বাঁচলে পাবে না। আপনার ছেলে নাতিদের আপনি কোথা না, আমরা তাদের জন্যই পরেশান হয়ে গেছি। ইসলামটা বুঝতে হবে। কোরআন হাদিস আমাদেরকে বাধ্য করছে এই এলাকার জন্য কিছু করতে, এই জন্য আমরা গেছি, এটা আপনাদেরকে জানানোর জন্য আপনাদেরকে ডাকা হয়েছে। এটা না করলে আমরা জবাবদিহি করতে পারবো না আল্লাহর কাছে, আল্লাহর নবীর কাছে। আমি এত কষ্ট করে উম্মত বানায় আসলাম, আমার মাথাটা ভেঙে, আমার দাঁতগুলো ভেঙে, আমার শরীর রক্তাক্ত করে এই উম্মত গুলো রেখে আসলাম, তোমাদের চোখের সামনে তারা 20-30 হাজার টাকার বিনিময়ে কেউ কাদিয়ানি হয়ে গেল, কেউ খ্রিস্টান হয়ে গেল, কেউ আহলুল হাদিস হয়ে গেল, কেউ আহলুল কোরআন হয়ে গেল, কেউ মওদুদিবাদ হয়ে গেল। এই মওদুদি আহলুল হাদিস এটা সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানে না। নবীজি বলে গেছেন আমিও 70 মাপকাঠি, আমি 23 বছরে প্রশিক্ষণ দিয়ে তৈরি করছি, তারাও 70 মাপকাঠি হাদিস মান আলাইহি ওয়াসাহাবি, তারাও 70 মাপকাঠি। এই কথাটা আহলুল হাদিস তো মানে না, এই মওদুদেরও মানে না। এই নানান রকম ফেতনা ওই এলাকায় ছড়াই পড়ছে। কোন তবলিক জামাত যায় না, মসজিদও নেই, আর দু একটা আছে মাঙ্গাজোড়া, তার টয়লেট নেই, তবলিক জামাত দেয় কোথায় টয়লেট দেবে? আর যে অবস্থা, তবলিক জামাত গেলেও কাজ হবে না। তাদের তো দলিল দিয়ে বোঝায় খ্রিস্টান বানানো হয়েছে, কাদিয়ানি বানানো হয়েছে, ওই দলিল গুলো জব তো আমাদের তবলিক জামাত দিতে পারবে না। তাদের কাছে তো এই পরিমাণ এলেম নেই, ওখানে ওলামা লাগবে, মজবুত ওলামা, যে দলিল গুলো দিয়ে ওদেরকে খ্রিস্টান বানানো হয়েছে, কাদিয়ানি বানানো হয়েছে, একটা দূরে না 10-15টা দলিল দেওয়া হয়েছে, তারা আয়ত্ত করতে পারবে না। বলে সুরা নিসার 13 নম্বর আয়াত দেখেন, সুরা ইব্রাহিমের 19 নম্বর আয়াত দেখেন, এরকম বলে, এসব বলে বলে বেইমান মানা হয়েছে। এই জন্য যা ক্ষতি হওয়ার হয়ে গেছে, পাবলিক জামাত যায় নাই, গেলেও হবে না। আমি আমার জোয়ান মসজিদে বারবার বলছি, আপনাদের অনেকে ব্যাংকের টাকা আছে, সুদ জমা আছে, সুদ খেতে পারবেন না, এই সুদগুলো দিয়ে এই উত্তরবঙ্গের মসজিদ গুলোতে উজুখানা টয়লেট বানাই দেন, তাতে তবলিক জামাত দেখতে পারে, আর কিছু মক্তব বানাই দেন। মক্তব যদি কায়েম হয় ওই এলাকায় বেশি বেশি, মক্তব মানে কি, আমরা মক্তব শুনলে বুঝি শিশু, শিশুরা পড়বে, এটা ভুল ধারণা। বক্তব্য মানে সারাদিন শিশুরা পড়বে, কিন্তু কোন একটা টাইম বয়স্করা পড়বে। বক্তব্যের অর্থ কোন একটা টাইম কারা পড়বে, বয়স্করা পড়বে, তারা কালেমা সই করবে, তোরা ফাতেহা সই করবে, তারা ইমাম শিখবে। ইমাম কি জিনিস তা তো কেউ শিখায় না, তবলিগে অল্প একটু শিখায়, মাখলুক তো কিছু হয় না আল্লাহ থেকে, এটু করলে কি ইমান হয় নাকি? ইমান তো আমানতু বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, 7টা পয়েন্টের নাম ইমান, কেউ করতেছে না। এই জন্য ওই এলাকায় মসজিদ মাদ্রাসা ছড়াই দেওয়া ছাড়া, ওখানে আলেম বসানো ছাড়া এই ফেতনার মূলোৎপাটন সম্ভব। এই জন্য আমাদের এত সমস্যা থাকার পরও, আমরা এত ঋণী থাকার পরও আবার ওই দিক চলে গেছি। দেশ বাঁচাইতে হবে, ইসলামকে রক্ষা করতে হবে, আর না আমরা এই দেশে থাকতে পারবো না, আমরা ওই এলাকায় চলে গেছি। আর এর জন্য আপনাদেরকে কষ্ট দিছি, আপনাদেরকে ডাকছি, আমরা কি করতেছি। দোয়া করেন আল্লাহ আমাদেরকে কামিয়াব করে এবং আমরা এই ফেতনাকে রুখে দিতে পারি, আটকাই দিতে পারি, সারা দেশ যেন গ্রাস না করে, এর জন্য আপনাদেরকে ডাকছি। এই ফেতনা রোকার কোন রাস্তা নেই, একমাত্র রাস্তা মসজিদ বানাও, মাদ্রাসা বানাও, ওখানে আলেম বসাও, তারা ছাত্রও পড়াইবে, মুসাল্লিও পড়াইবে, আবার ওদের সাথে মিশবে, যারা খ্রিস্টান হয়ে গেছে, কাদিয়ানি হয়ে গেছে, ওদের সাথে মিশবে। ভাই আপনি কোন ধর্মে আছেন? কেউ বলবো আমি কাদিয়ানি, কেউ বলবো আমি খ্রিস্টান, ভাই কেন খ্রিস্টান হলেন কেন? তো দলিল আদিল্লা বলবো আমি এই কারণে হয়েছি, কারণ বলবে। আমার দেশে অনেকে আছে না সৌদি আরবটা এসে এখানে হাত বান্ধে আর সিললে আমিন কয়, আমি কয়েকটা ধরছে আপনি কোন না যাব, তুমি হানাফি মাজাব, সিললে আমিন করলেন কেন? সবাই আসতে কইছে আপনি সিললে করলেন কেন? তো আমি সৌদি আরব ছিলাম তো ওখানে সবাই সিললে বলতে চাই, তারা তো হাম্বলি মজাব, আমার তো হানাফি মাজাব, ওরা বললে বলুক, আপনি বললেন কেন? তারা তো জানা জানা ওদের একদিকে সালাম ফেরায়, আপনি তো দুই দিকে ফেরান, তারা তো বলে একক তো নামাজ তরক করলে সে কাফের, তিন মাজাব তো এটা বলে না, বড় তিন মাজাব, আবু হানিফা সবচেয়ে বড় ইমাম, মালিক সেকেন্ড, ইমাম শাফি থার্ড, আহমদ বিন হাম্বল ফোর্থ। প্রথম তিনজন তো বলতেছে না যে একক তো নামাজ কাজা করলে সে কাফের হয়ে যাবে, সে গুনাহগার হবে, ফাসেক হবে, কাফের তো বলতেছে না, একা উনি কি বলতেছে কাফের বলতেছে, সেটাই আরো বলরা প্রচার করতেছে। আরে প্রচার করো তোমাদের মধ্যে করো, যারা হাম্বলি মাজাব মানে আমাদের মধ্যে করতেছে কেন? আমরা তো ওই মাজাব মানি না, কেন এই মশলা নিয়ে ইমাম আহমদ বিন হাম্বলের তার উস্তাদের সাথে বহাস হয়েছে, আহমদ বিন হাম্বলের উস্তাদ হল ইমাম শাফি, তার সাথে বহাস হয়েছে, উস্তাদ বলছে বাবা তুমি যে কইলা একক তো নামাজ না পড়লে কাফের হয়ে যাবে, তাহলে এই বেটা মুসলমান হবে কেমনে? তার মুসলমান হওয়ার উপায়টা কি? আহমদ বিন হাম্বল কইতে সে কালেমা পড়ুক, ইমাম শাফি সাহেব বলো কালেমা পড়ুক, কালেমা তো পড়তেছে আগের থেকে, তুই তো কাফের ফতো দিছ ওই অবস্থা তো সে কালেমা পড়তেছে, আবার কি কালেমা পড়বে? তাহলে নামাজ শুরু করো, তোরা তো কাফের, কাফের নামাজ পড়বে কেমনে? কাফের নামাজ পড়বে কেমনে? এখন কি হবে? উনি দুটা জবাব দিছেন, উস্তাদের সামনে একটাও টেকে নেই, একটাও টেকে নেই, একদম লাজবাব, কোন জবাব নেই। ওনার এটা এমন একটা মাজাব যে মাজাব ওনার উস্তাদের সামনে বাতিল প্রমাণিত হয়েছে, সেটা এই সুদাইসি ওরা এই ফতোয়া দিচ্ছে, একক তো নামাজ না পড়লে কাফের। দেশের দেখা যাবে 90% লোক কাফের আর 5% লোক মুসলমান। আব্দুর রহমান সুদাইসির ফতোয়া যদি দেওয়া হয়, আহমদ বিন হাম্বলের ফতোয়া যদি দেওয়া হয়, সব কাফের, আল্লাহ হেফাজত করছে। আগের থেকে এদেশে হাম্বলি মাজহাব দেয় নেই, হানাফি মাজহাব দিছে। যাই হোক, কোরআন হাদিসে দলিল দিয়ে এই লোকগুলোকে বেঈমান বানানো হয়েছে, এদেরকে ফেরাইতে গেলে ওই দলিলগুলো জবাব দিতে পারে এমন লোক বসাইতে হবে, আর এমন লোক বসাইতে গেলে মাদ্রাসা লাগবে, মসজিদ লাগবে। তাই আমরা এই দুই প্রকল্প হাতে নিচ্ছি, তার কর্জ করে শুরু করছি, আমি নিজেও সেখানে গেছি, কয়েকবার গেছি, কয়েকবার গেছি। এদের মসজিদের কথা বললো, একটা মসজিদের মধ্যে তালিম হইতেছে, এই মসজিদটা আমি করাইছিলাম যে একই সাথে মসজিদ হবে মাদ্রাসা হবে, এক লোককে দিয়ে এলেকশনে ইসলামিক ফাউন্ডেশনের ডিজি, এর নাম হলো মনসুরুল হক খান শরীয়তপুরের নাম কিন্তু সে রাখছে। শরীয়তপুর নাম কিন্তু আগে ছিল না, আগে ইন্দুয়ানি নাম ছিল। হ্যাঁ পালনপুর আমাদের নুরানি সদস্য ছিলেন উনি, ওনাকে দিয়ে ওই ঘরটা আমি করেছিলাম। একই ঘরে নামাজ হবে আবার তালিম হবে, সেখানে বললো যে একটা ঘর আমরা করবো, 12 লক্ষ টাকা লাগবে, যেখানে বক্তব্য হবে। আর ওর থেকে একটু দূরে তিস্তার দিকে, তিস্তা নদীর দিকে, সেখানে তো এখন চায়না বিরাট প্রকল্প হাতে নিছে, যাতে আমাদের মন্ডা ডুবতে না হয়, এই জন্য চায়না আগে আসছে, যার পানিতে সে ডুব, এই প্রকল্প হাতে নিছে। সেই নদীর কাছে আমাদের একটা মাদ্রাসা আছে, এই 20-22 বিঘা জমির উপরে, সেখানে ঘর ঠিক করতে হবে। আর পঞ্চগড়তে আমরা মসজিদ শুরু করছি, মানে অফিস হবে, বসার জায়গা লাগবে, জায়গায় বসবো কোথায়, আমাদের তো কেউ চেনে না। সেখানে বসে আমরা পরিকল্পনা করবো, কারা কারা জায়গা দেয় সেগুলো নিব, নিয়ে আপনাদের থেকে টাকা নিব, যে যা পারেন দেন, আমরা পঞ্চগড় মাত্র যাব। দৌড়দৌড়ি দেয় করতে হয়, পরিকল্পনা দেয় করতে হয়, এর জন্য আমরা শারীরিক শক্তি ব্যয় করব, টাকা আপনাদের থেকে নিব। আপনারা মনে করে রাখেন টাকা আল্লাহ এই জন্য দিচ্ছে, টাকা জমা করার জন্য দেয় নেই, জমা করাটা শুরু হয়েছে কারণ থেকে, জমা করাটা শুরু হয়েছে কার থেকে, কারণ থেকে। যত লোক দিনের রাস্তা ব্যয় না করে জমা করতেছে, সব কারণের উন্মত হয়ে গেছে। দিনের রাস্তা ব্যয় না করে যারা টাকা ব্যাংকে জমা করতেছে, এরা মোহাম্মদ রাসূলুল্লাহর উন্মত নেই, তারা কারণের উন্মত হয়ে গেছে। আল্লাহ হেফাজত করুক, কারণের উন্মত থেকে বের করে আনুক আমাদেরকে, মানে মোহাম্মদ রাসূলুল্লাহর উন্মত হোক। মোহাম্মদ রাসূলুল্লাহ কি কইছে, ইয়া বিলাল লা তাখফ খরচ করো, তিনি দিতে থাকবেন, খরচ করো দিতে থাকবেন। কাজে আপনাদের থেকে দোয়া দেওয়া, এবং আমরা যারা করতেছি এটা একটু আপনাদের নলেজে দেওয়া, আপনারা বন্ধু বান্ধবের সাথে আলোচনা করতে পারেন। এটাই আজকের এই প্রথম বৈঠকে আমাদের উদ্দেশ্য, প্রথম বৈঠকে আমাদের উদ্দেশ্য। আশা করি আপনারা কিছুটা আইডিয়া করতে পারছেন যে এই মুহূর্তে এটা না করলে নয়, আল্লাহ আমাদেরকে রক্ষা করছেন, এদেশে আল্লাহ তাআলা আলেম ওলামা রাখছেন, মাদ্রাসা রাখছেন, তবলিগ জামাত রাখছেন, এগুলো ছিলায় কিন্তু আমরা এখনো ইমানের উপরে আছি, আল্লাহ রাখবে ইনশাআল্লাহ। যদি আমরা অন্য ভাইয়ের জন্য একটু ফিকির করি, আগের উম্মতের দায়িত্ব ছিল তোমার ফিকির করো, শেষ। এই উম্মতের দায়িত্ব তাই না, তোমার ফিকির করো, অন্য ভাইয়েরও ফিকির করো, তুমি তাতে গেলে হবে না, তুমি নজর করে গেলে হবে না, তোমাকে 7 আসমানের উপরে যে জান্নাত আছে ওইখানে যাইতে হবে, সেটা একা না, তোমার সাথে বহু মুসলমান থাকবে যাদেরকে তুমি দাওয়াত দিয়ে তুমি পয়সা খরচ করে ইসলামের লাইনে নিয়ে আসছো, এদের সবাইকে নিয়ে তোমাকে 7 আসমানের উপরে জান্নাত রাখা আছে, ফুলসুরাত লাগাই দেওয়া হবে এক মাত্রা জমিনে আর এক মাত্রা 7 আসমানের উপরে, এই ফুলসুরাত পাড়ি দিয়ে ওখানে যেতে হবে। এই 7 মঙ্গল করো, এগুলো গেলে কোনো লাভ নেই, এগুলো আমাদের খাতেম, আমাদের খেদমত করতেছে। আপনি আপনার চাকরের কাছে গেলেন, কি লাভ, চাঁদের কাছে যাওয়া মানে আপনার চাকরের কাছে গেলেন, মঙ্গল গ্রহে গেলেন মানে আপনার চাকরের কাছে গেলেন, কিলাম কে বলছে আপনাকে যাইতে? আপনাকে যাইতে বলা হয়েছে সাত আসমানের উপরে সবাইকে নিয়ে। এই জন্য দাওয়াতের ফিকির লাগবে, দাওয়াতের কাজ জোরদার করতে হবে, আর কারণের চিন্তাধারা বাদ দিতে হবে, জমা করার চিন্তাধারা বাদ দিতে হবে। ছেলে নাতির খোদা হওয়া যাবে না, ছেলে নাতির খোদা আছে, ওই ফিকির আপনার না। আপনাদেরকে মানুষ বানাই দেন, এলম শিক্ষা দিয়ে মানুষ বানাই দেন, আপনার দায়িত্ব ছেলে নাতিকে মানুষ বানাই দেন, গাড়ি বাড়ি আপনার দায়িত্ব না, ওটা নষ্ট করবেন না। আল্লাহ বুঝবার তৌফিক দান করবেন। এই মোটামুটি কয়েকটা কথা আল্লাহ আমার জেহেনে যা দিছে আপনাদের নলেজে দিলাম, আল্লাহ আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।